الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نبي كريم صلى الله تعالى عليه وآله وسلم إرشاد করেছেন কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি সেই হবে যে আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সলাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ হযরত ফকী আবুল লাইস সমরকন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তামবিহুল গাফিলিনের জুমা অধ্যায়ের মধ্যে এই ঘটনাটি বর্ণনা করেছেন বলেন যে আমার শ্রদ্ধেয় পিতাকে জনাব সালেহ রহমতুল্লাহি তাআলা এটি বলেছেন যে একবার তিনি জুমার নামাজ আদায়ের জন্য নিজ এলাকা থেকে গ্রাম থেকে নিজের বাড়ি থেকে রওনা হলেন সন্ধ্যার সময় ছিল জুমার জন্য যাচ্ছিলেন রাত হয়ে গেল পথিমধ্যে এক জায়গাতেই অবস্থান করলেন সেখানে কবরও বিদ্যমান ছিল যাই হোক সেখানে থেকে গেলেন দুরাকাত নামাজ আদায় করলেন আর তিনি শুয়ে গেলেন তিনি শুয়ে যাওয়ার পর দেখতে পেলেন যে এমন মনে হচ্ছে যেমন নাকি কবর সমূহ ফেটে গেছে আর এসব কবর থেকে মৃতরা বাহিরে বেরিয়ে আসছে আর ওই মৃতদের জন্য বিভিন্ন ধরনের খাবারের থালা রয়েছে আর তার মধ্যে নূর রয়েছে আর তা তাদেরকে প্রদান করা হচ্ছে আর তারা আহরণ করছিলেন আর খুবই খুশি হয়ে নিজ কবরে ফিরে যাচ্ছিলেন সালেহ মারি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন আমি এক যুবক দেখলাম আর ওই যুবককে দেখেই আমি আশ্চর্য হলাম কেননা অন্যান্য যেসব মৃতরা ছিল কাফনও উজ্জ্বল ছিল তাদের চেহারাতে আনন্দের নিদর্শন ছিল আর এই যুবকের কাফনও অপরিষ্কার ছিল আর চেহারায় মলিনতার নিদর্শন বিদ্যমান ছিল তার চেহারা পেরেশান গ্রস্ত লোকদের চেহারা হয় ওইরকম দৃষ্টিগোচর হচ্ছিল তিনি বলেন যে আমি তাকে বললাম যে ওহে যুবক আল্লাহ তাআলা তোমার উপর দয়া করুক বিষয়টি কি যা আমি দেখছি অন্যান্য কবরবাসীদের তো আনন্দিত দেখা যাচ্ছে তারা তো নূরের তাবাক পাচ্ছে তারা তো নূরে পরিপূর্ণ অনেক বড় বড় থালা পাচ্ছে আর তাদের কাফনও উজ্জ্বল তুমি আছো পেরেশানগ্রস্ত মনে হচ্ছে আর তোমার চেহারার উপর পেরেশানি খুব স্পষ্ট তোমার কাফনও নোংরা সে বলল হে সালেহ এই সকল মৃতদের পরিবারবর্গ তাদেরকে ইসালে সবাব করেছে আর আজ জুমার রাতে আল্লাহ তাবারক তাআলা ওই সমস্ত ইসালে সবাব যা করা হয়েছিল সেগুলোকে নূরের রূপ দান করে তাদেরকে প্রদান করেন যার যত ইসালে সবাব এসেছে তার কাফন ততই উজ্জ্বল হয়েছে আর তার চেহারায় খুশি তত বেশি আর আমার মা আমাকে ইসালে সবাব করে না তিনি ভুলে গিয়েছেন এই কারণে আমার নিকট না কোনো নূর আছে আর না আনন্দিত হওয়ার কোনো কারণ আছে আমার জন্য তাই আমি পেরেশানগ্রস্ত তিনি বলেন যে আমি ওই যুবকের কাছ থেকে তার ঘরের ঠিকানা জেনে নিলাম সকাল হলো আর আমি জুমা পড়ার জন্য রওনা হলাম জুমা পড়ার পরপরই আমি ওই যুবকের বলা অ্যাড্রেসে তার ঘরে পৌঁছলাম দরজায় কড়া নাড়লাম আর ভেতর থেকে একজন বৃদ্ধা মহিলার আওয়াজ এলো কে তখন তিনি তার নাম বললেন যে আমি সালেহ মাররি জিজ্ঞেস করলেন আমার কাছে আপনার কি কাজ তখন তিনি বললেন যে আমি যে সমস্ত ঘটনা অবলোকন করেছি তা আমি ওনাকে বর্ণনা করলাম আর যুবকের মাও এই বিষয়টি উপলব্ধি করতে পারল যে আসলেই আমি আমার সন্তানকে আমার দোয়া থেকে বঞ্চিত করেছি তার জন্য ইসালে সওয়াব করছি না সুতরাং সে একটি দিরহাম ভর্তি থলে জনাব সালেহকে দিলেন আর বললেন যে এটি ছেলের পক্ষ থেকে সদকা করে দিন আর আমি আমার সন্তানের জন্য ইসালে সওয়াবও করব আর তার জন্য দোয়াও করব সালেহ মাররি বললেন যে পরবর্তী জুমায় আমি পুনরায় জুমা পড়ার জন্য রওনা হলাম পথিমধ্যে ওই জায়গাতেই আমি অবস্থান করলাম অতপর আমি ঘুমালাম। অতপর আমি দেখলাম এখন ওই যুবক যার নিকট পূর্বে না কোনো নূর ছিল আর না কাফন উজ্জ্বল ছিল আর না চেহারায় খুশির কোনো চিহ্ন ফুটে উঠেছিল, না তার চেহারা ফ্রেশ ছিল, এখন সবচেয়ে বেশি ফ্রেশ তার চেহারাই মনে হচ্ছিল, সবচেয়ে অধিক আনন্দিত তাকেই মনে হচ্ছিল, উজ্জ্বল কাফন তারটাই মনে হচ্ছিল। ওই যুবক আমাকে বলল, হে সালে, আল্লাহ তাআলা তোমার ভালো করুক, তুমি আমার মায়ের কাছে গিয়ে আমার জন্য ইসালে সবাবের অনুরোধ করেছ, এখন আমার মা আমার জন্য ইসালে সবাব করেন আর তা আল্লাহ তাবারকা তাআলা আমাকে এই নূরের আকৃতিতে প্রদান করছেন। তো যে বিষয়টি শিখতে পারা যায় তা হচ্ছে আমাদের যেসব মরহুমগণ, যেসব মৃতগণ, তাদেরকে ভুলে যাওয়া উচিত নয়, তাদের জন্য ইসালে সবাব করতে থাকা উচিত। আর মা বাবার হক হিসেবেই এটিকে বর্ণনা করা হয়েছে। যখন মা বাবা ইন্তেকাল করবেন তখন তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। এই বিষয়গুলো তাফসীর সমূহে আলোচনা করা হয়েছে। রাইটস, হক সমূহ প্রোগ্রামটি আপনারা দেখছেন, কিবলা নিগরানের সূরা আমাদের সাথে আছেন। আর আজ আমরা যে শিরোনাম নিয়েছি তা হচ্ছে মাইয়্যিত এবং কবরস্থানের হক ও আদব। মুসলমান মাইয়্যিতের হকও ইসলামে তুলে ধরা হয়েছে। আর হাজি সাহেব বাদায়ুস সানাইয়েতে একটি কথা পড়লাম, বলেন যে যারা মুসলমান মাইয়্যিত তাকে গোসল দেওয়ার একটি পদ্ধতি বর্ণনা করা হয়েছে। তাকে যখন গোসল দেওয়া হবে তখন সেই কাপড় দিয়ে তাকে ঢাকতে হবে যেন তার সতর প্রকাশিত না হয়ে পড়ে। তো এর একটি কারণস্বরূপ যা বলা হয়েছে বাদায়ুস সানাইয়ে এর মধ্যে ফিকহের কিতাব, কিতাবের নাম হচ্ছে বাদায়ুস সানাইয়ে। তো এর কারণ এটাই বলা হয়েছে, যেহেতু মুসলমান মাইয়্যিতের সম্মান রয়েছে, তার ইজ্জত আছে, সুতরাং তার ইজ্জতের বিষয়টি লক্ষ্য রেখে এই বিষয়টি ব্যবস্থা করতে হবে। এটি দেখে আমি খুব খুশি হয়েছি। ইসলাম কেমন দিন যা তার অনুসারীদেরকে তাদের জীবদ্দশায়ও সম্মান দিয়েছে, তার মৃত্যুর পরেও সম্মান দিয়েছে। এক তো এই বিষয়, আর দ্বিতীয় বিষয় হচ্ছে মাইয়্যিতের হক। আপনি কি বলেন?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। চমৎকার কথা বলেছেন আপনি। ইসলাম ওই সুন্দর দিন ও মাযহাব যে স্বীয় অনুসারীদেরকে তাদের জীবনেও আর তাদের ইন্তেকালের পরেও তাদের সম্মানকে হেফাজত করে।
সুবহানাল্লাহ।
এমনকি যার উপর আল্লাহর রহমত হবে কিয়ামতের দিনও তার গুনাহ গোপন করা হবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সে যখন তার গুনাহ পড়তে থাকবে তখন সে নিজে নিজে গুনাহ দেখবে, কিন্তু হাশরবাসীরা দেখতে পাবে না।
হাই হাই হাই, বাহ।
আসলে এটি হাকিকত্ব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামীর এবং উনার উম্মত হওয়ার ফল এটি।
সুবহানাল্লাহ।
কারণ আমরা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম আর আমরা সর্বশেষ উম্মত। তিনি অন্যান্য উম্মতের শাহাদাত্ব দিবেন, সাক্ষ্য দিবেন, কিন্তু তার ব্যাপারে কেউ সাক্ষ্য দেবে না। অর্থাৎ অন্যান্যদের আমল কর্মকাণ্ড আগের পূর্ববর্তী যেসব উম্মত ছিলেন ওনার সামনে বর্ণনা করা হবে, কিন্তু আমাদের আমল অন্য কারো সামনে বর্ণনা করা হবে না।
আল্লাহু আকবার।
তো এটি এই উম্মতের জন্য অনুগ্রহ। ইসলাম খুবই সুন্দর, খুবই চমৎকার, খুবই শালীন আমাদের এই ধর্ম। আর এটি এতটা সুন্দরভাবে জীবন ও জীবনের পরবর্তী বিষয়গুলো আলোচনা করে যে এগুলোকে একবার একনিষ্ঠ অন্তরে অধ্যয়ন করা উচিত। মানুষ যদি তাদের জীবনে পর্যবেক্ষণ করে থাকে, অর্থাৎ আমরা জীবনে যা কিছুই খাই, পান করি, স্বয়ং জাগরণ করি, আমাদের ইন্তেকাল হয়, আমরা দুনিয়া থেকে ডিপার্ট করি, একে ডিপার্ট বলা হয়। তো দুনিয়া থেকে আমাদেরকে যেতে হয়, ইন্তেকাল হয়, বিবাহ আছে, ব্যবসা আছে, সুস্থতা আছে, সবলতা আছে, আত্মীয় আছে, প্রতিবেশী আছে, জীবনে আরও যে সকল কর্মকাণ্ড রয়েছে ওই সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে যদি ইসলাম ও দ্বীনের শিক্ষাকে প্রপারলি পড়া হয়, কোরআনে কি আছে, হাদিসে কি আছে, তার এক্সপ্লেনেশনকে যদি সঠিকভাবে পড়ানো হয়, তাহলে জীবন, অর্থাৎ এমনটি বলতে পারেন যে মানুষ দলে দলে ইসলাম কবুল করবে। সৌন্দর্যতা অনেক বেশি। মুসলমানদের একটি বড় অংশ আছে যারা নিজের দিনকে, ইসলামকে অতটা ভালোভাবে অধ্যয়ন করেনি। আমার একটি টপিক ছিল হোয়াই ইসলাম। তো আমি ইউকেতে গিয়েছিলাম, সেখানে এই বিষয়ে বর্ণনা করেছিলাম। হোয়াই ইসলাম, ইসলামই কেন, এই সম্পর্কে যে আমি অনেকগুলো দিক আলোচনা করার চেষ্টা করেছিলাম। লন্ডনে আমার বয়ান ছিল এ বিষয়ে। এর কারণ ছিল এটাই, অমুসলিমরাও এটা জানুক যে ইসলামই কেন। আচ্ছা, আবার একজন মুসলমানকে কোনো অমুসলিম জিজ্ঞাসা করে হোয়াই ইসলাম, হোয়াই অনলি ইসলাম, তার কাছে এত বেশি ডিটেলস থাকে না, সে অ্যাজ এ কম্পারিজন কথা বলতে পারে যে এটি ইসলাম, এই জন্য প্রয়োজন, একে তো আল্লাহর পছন্দনীয় দিন। নিঃসন্দেহে আল্লাহ নিকট দিন হচ্ছে দিনই ইসলাম, অর্থাৎ যে কেউ যে ধর্ম নিয়ে আসুক, তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমার নিকট দিন হচ্ছে দিনে ইসলাম, এটি গ্রহণ করা হবে। তো এই বিষয়গুলো যদি আমরা অধ্যয়ন করি ইসলাম ও দিনের শিক্ষাকে, তো আমার মৃত্যুর পরও আমার দিন, আমার ইসলাম আমার দেহকে হিফাজত করবে। আর সর্বোত্তম পদ্ধতিও বর্ণনা করেছে যে দেহকে, যে মৃতদেহ আছে দেহকে মাটিতে গর্ত করে দাফন করে দিতে হবে, একে কাফন দাফন বলা হয়, আর তাতে উপর থেকে সিল করে দিতে হবে, অর্থাৎ এরকম বলা হয়নি যে দেহের উপর মাটি চাপা দিতে হবে, দেহকে শোয়াতে হবে। আচ্ছা, নিচের পাথর কঙ্কর ভালোভাবে পরিষ্কার করতে হবে, অনেক আদব আছে, যাতে তার গায়ে না লাগে। যেভাবে জীবিতদের কষ্ট হয় মৃতদেরও কষ্ট হয়, এটিও আমাদেরকে বোঝানো হয়েছে। তো এভাবে শুয়ে দিতে হবে, অতঃপর তার চেহারাকে ক্যাবলামুখী করে দিতে হবে। কাফনের ব্যাপারে সালমান ভাই এত সুন্দর শিক্ষা দিয়েছে, আমাদের এখানে তো খুব নর্মাল কাফন বিক্রি হয়, তা না হলে দুনিয়াতে সে যে ধরনের পোশাক পরিধান করত সে অনুযায়ী তাকে কাফন দিতে হয়।
জি, বরং এটি উৎসব অনুযায়ী, ঈদের সময় এবং এ জাতীয় যেসব উৎসব আছে তখন যে ধরনের পোশাক সে
কাপড় পরিধান করত, তো এটি বলা হয়েছে। অতঃপর মুসলমানদের উপর আবশ্যক করে দিয়েছে, ফরজে কিফায়া করে দিয়েছে,
আল্লাহু আকবার,
এটি করতে হবে, যদি না করে তাহলে গুনাহগার হবে,
হক বানিয়ে দেয়া হয়েছে,
হক বানানো হয়েছে, আপনি ছাড়তে পারবেন না। আর এই কারণে আপনি দেখুন যে আজও এই যুগেও, অথচ আমলহীনতার খুব নাজুক যুগ চলছে, কিন্তু আজও মানুষ কাফন দাফনে জানাজার নামাজে সমবেদনায় সালমান ভাই পৌঁছে যায়, যদিও এর মধ্যে অলসতাকারীদের আধিক্য অনেক, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু উপস্থিত হয়, এখন আত্মীয়তা রক্ষার জন্য উপস্থিত হয় নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য উপস্থিত হয়, কী জন্য উপস্থিত হয়, এটি আলাদা একটি টপিক। হাকিকত এটাই, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য করে সে সওয়াব অর্জন করে,
একদম ঠিক।
এখন আত্মীয়তা তো এমনিতে রক্ষা হবে, যদি শুধু আত্মীয়তা রক্ষার নিয়ত করেন, আর যদি মুখ দেখানোর নিয়ত করেন, তা তো হয়ে যাবে, কিন্তু রবের সন্তুষ্টি কোথায়? আর যদি রবের সন্তুষ্টি নিয়তে যান, সওয়াব পাব, রবের আদেশ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, ইসলাম ও দীন শরীয়তের উসুল, হক রয়েছে ইত্যাদি ইত্যাদি, যদি এই নিয়ত করেন তাহলে এসব নিয়তের কারণে সওয়াব কতটা বৃদ্ধি পাবে? আর মুখ দেখানো তো হবেই, দেখা করা, সমবেদনা জানানো, দুঃখ ভাগ করা, এটি তো দীন ইসলাম ও শরীয়তে বলাই হয়েছে। এক কিরাতের সওয়াব আছে, জানা নেই কি কি সওয়াব আমাদের জন্য বর্ণনা করা হয়েছে। যখন আপনি কাউকে হিম্মত দেন, তাকে ধৈর্য ধারণের উপদেশ দেন, কিন্তু এখানে মুসিবত এটাই যে এদিকে সম্ভবত অতটা দৃষ্টি দেওয়া হয় না, যে বাস অনেক লোক তো সম্ভবত এমনও থাকেন যারা হয়তো জানাজায় যায় কিন্তু জানাজার নামাজ পড়েন না, মাযাল্লাহ, কে ওযু করবে, ভাই কে এতক্ষণ দাঁড়িয়ে থাকবে, গাড়িতে বসে থাকবে, অথবা বাহিরে কোথাও সিগারেট টানতে থাকবে। আর যখনই জানাজার নামাজ শেষ হবে, যার ঘরে মারা গিয়েছে তাদের সমবেদনা জানাবে, আফসোস লাগছে, এ আমলকে আমি ভুল বলছি না, জানাজার নামাজ না পড়া দুর্ভাগ্য, আর যারা পড়ে নিয়েছে তো আদায় তো হয়ে গিয়েছে, বলছি না যে সে গুনাহগার, কিন্তু এটি কী ধরনের নির্বুদ্ধিতা এত বড় সাপ থেকে বঞ্চিত হওয়া। একজন মৃতের হক হচ্ছে তার জানাজার নামাজ পড়া হয়, নিঃসন্দেহে এটিও একটি হক ছিল। আপনি মরহুমের যে সকল আত্মীয় আছে, পরিবারের সদস্য আছে, তাদের প্রতি
সমবেদনা জানানো,
সমবেদনা জানাবেন, আপনি তা করেছেন, এ থেকে বঞ্চিত থাকা তো আপনার অনেক বড় দুর্ভাগ্য। কেননা যতজনই জানাজার নামাজে অংশগ্রহণ করে, ওই মুসলমান মৃত ব্যক্তির জানাজায় আল্লাহ তাআলা ওই সমস্ত মুসলমানকে ক্ষমা করে দেন, এটি তো ছোটখাটো পুরস্কার নয়, নয়তো মাগফিরাত। এই সম্পর্কে জিজ্ঞাসা করুন যারা মাগফিরাতের আকাঙ্ক্ষী আর মাগফিরাতের গুরুত্বকে অনুধাবন করেন। তো একে তো এটি করা উচিত, কিন্তু পাশাপাশি পিতামাতার ব্যাপারে যা করণীয়, মা বাবা সম্পর্কে যে হকসমূহ আলাদাভাবে বর্ণনা করেছেন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাই, সেগুলো আজ আমাদের প্রোগ্রামে অবশ্যই হাইলাইট করা উচিত।
জি অবশ্যই,
কেননা হয়তো এমন কোনো ঘর নেই যে ঘর থেকে তার বাবা কিংবা মায়ের জানাজা বের হয়নি, এখন দাদার বের হলে ছেলে তো আছেই, ঠিক আছে, নাতির দাদা ছিল, কিন্তু তার বাবার তো বাবা। এটিকেও আমার মতে আমাদের ডিসকাসে রাখা উচিত।
এখানে আমি কাফন পরানোর খুব দারুণ একটি ফজিলত আছে, আমি সেই সম্পর্কে বলতে চাইছি। মাইয়াতকে কাফন পরানো, সুবহানাল্লাহ। ইরশাদ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি কোনো মুসলমান মাইয়াতকে কাফন পরাবে তাহলে আল্লাহ তাবারক তাআলা তাকে সুন্দুস জান্নাতি রেশমের পোশাক পরিধান করাবেন। তো কত বড় সৌভাগ্যের ব্যাপার। আচ্ছা, আমি এখানে আরও কিছু বলছি, যেহেতু কাফনের কথা উঠেছে, কাফন হাজি সাহেব অনেক সময় বাজার থেকে নিয়ে আসে, রেডিমেড কাফন পাওয়া যায়, সেগুলো নিয়ে আসে। আর অনেক সময় ওই কাফন সুন্নাত মোতাবেক হয় না, আর অনেক সময় ওই কাফন পরিপূর্ণ হয় না, এটিও দেখতে পাওয়া যায়।
কাপড়ের মধ্যে তালি লাগানো হয়, তালি লাগানো হয়,
জি,
রিজেক্টেড কাপড়ও দেওয়া হয়। কেননা মাইয়াতের কাপড় কে চেক করবে,
এরকমই
বি গ্রেডের কাপড় দেওয়া হয়, আর এই ধরনের ফ্যাব্রিক্সও বিক্রি করা হয় মাইয়াতেরই তো। তাই আরে মানুষ তেহরামের কাপড় কেনার সময়ও চেক করে না, আল্লাহর দরবারে ইহরাম বেঁধে যাবে। ভালো কাপড় প্রয়োজন, সেটিও ছোট হয়ে যায়, তেহাবন্ধ ছোট হয়ে যায়, উপরের চাদর ছোট হয়ে যায়। আরে ভাই, আমি তো হেরাম এনেছিলাম, তুমি এত দামি হেরাম নিয়েছো, আমি তো সস্তা হেরাম নিয়ে এসেছি। সে জানে না যে সস্তা হেরামের ডান বাম দিকেই দৈর্ঘ্যই কম, আর তেহবন্ধ বাঁধলে সেটিও প্রবলেম করবে। তো এসব কিছু আমি দেখেছি সম্প্রতি আমাদের এই মাকতবতুল মদিনা যে ইহরাম আছে, এটিও আমি পরখ করে দেখেছি। মাশাআল্লাহ, আমি অর্থাৎ ইহরাম বাঁধার আরও অনেক ইহরাম পরিধানের সৌভাগ্য হয়েছে, কিন্তু তারা যে হিরামের কাপড় দেয় তাওয়ালেও বড়, দৈর্ঘ্যেও বড়, আপনি একদম প্রশান্ত চিত্তে। অনেক সময় এমন হয় যখন আপনি এহরামের চাদর কাঁধে জড়ান, তা ছোট হওয়ার কারণে রুকুতে ও সেজদাতে পেরেশানির কারণ হয়, পড়ে যায়, তখন সিনা প্রকাশিত হয়, এই সমস্যা তৈরি হয়। কিন্তু যদি একটু বড় চাদর, বড় তোয়ালে হয় যা কাঁধে জড়ানো যাবে, আর তা পিছন থেকে ঘুরিয়ে এভাবে টেনে আনা যাবে, তাহলে আপনার নামাজে সমস্যা হবে না, নামাজে বারবার আপনাকে পেরেশানির সম্মুখীন হতে হবে না। এটি প্রসঙ্গক্রমে একটি মাদানী ফুল ছিল, যারা হজ ওমরায় যাচ্ছেন তাদের জন্য এটি একটি মাদানী ফুল। কিন্তু মাইয়াতের কাপড় তো পরিপূর্ণ নিন। আচ্ছা, পরিপূর্ণ কখন নিবে, যখন জানবে কাপড় কতটুকু হয়। অন্যথায় যখন সাধারণ মানুষ মাইয়াতকে কাফন পরাবে আর দেখবে যে পা খুলে আছে, এটা খুলে আছে, তখন বলবে হয়তো এতটুকুই হয়, এটিও জানে না যে কাফনের কাপড় কতটুকু হওয়া উচিত। আপনি বললেন সুন্নত অনুযায়ী কাফন হয় না, তো সুন্নত অনুযায়ী কাফন কেমন হয়, লিফাফা কেমন হয়, ইজার কাকে বলে, এসব জিনিস সম্পর্কে মানুষের ধারণা থাকে না, সাধারণ মানুষেরা তো জানেই না। এটি আমাদের সমাজের বড় প্রবলেম প্রিয় ইসলামী ভাইয়েরা। যখন আমাদের ঘরে কারো মৃত্যু হয় তখন আমাদের সবচেয়ে বড় একে তো এই হ্যাডেক দেখা যায়, যার ঘরে হয় তাদের ব্যাপারে বলছি, এখন কি করব, কে কাফন পরাবে, কে গোসল দিবে, কোথেকে এসব আনবো, এটি হয় নাকি হয় না আপনাদের সাথে, হয়তো হয়েছিল আপনাদের সাথে এই প্রবলেম। তো এর বেস্ট ওয়ে আমি এটাই মনে করি যে আমাদের প্রত্যেকের ঘরে কম পক্ষে একজন মেল আর একজন ফিমেল, একজন মেল আর ফিমেল, একজন নারী বা পুরুষ, এই দুইজনে যেন কাফন দাফনের কোর্স করা থাকে। এর ফায়দা হচ্ছে যখন আমার ঘরে কেউ মৃত্যুবরণ করবে তখন আপনার ঘরের মধ্যেই অথবা অন্ততপক্ষে নিকটতম ফ্যামিলির যে মেম্বার আছেন তিনি যেন আসতে পারেন। আর নারী এজন্য যে যখন নারী মৃত্যুবরণ করবে তখন তার গোসল ও কাফনের জন্য অবশ্যই নারীর প্রয়োজন আছে, যদি পুরুষ মারা যায় তখন তার কাফন দাফনের জন্য পুরুষের প্রয়োজন। কতই না ভালো হয় যদি বাবার ইন্তেকাল হয় আর ছেলে এমন যোগ্য হয় যে নিজ বাবার কাফন দাফন এবং মাইয়াতের গোসল দিতে পারে। ছেলেও অপেক্ষায় থাকে কেউ আসবে আমার বাবাকে মাইয়াতের গোসল দিবে। দেখুন, এক্ষেত্রে আমি ওই মা বাবাকে অনুরোধ করব যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দ্বারা ধন্য করেছেন। আপনি অনেক কিছু সন্তানদের শিখিয়েছেন, মা রুটি বানানো শিখিয়েছে, ভাত রান্না শিখিয়েছে, তরকারি কিভাবে রান্না হয়, রেসিপি কী জিনিস, মেনু কী জিনিস সব শিখিয়েছে। মাকে এটি শিখিয়েছেন, আম্মু, যে মাইয়াতকে কাফন ও গোসল কীভাবে দিতে হয়, যাতে করে যদি মায়ের ইন্তেকাল হয় তখন মেয়ে তো অন্তত উপযুক্ত আছে, ঠিক আছে, কোনো নেককার এবং সালেহা কোনো নারীর মাধ্যমে যদি আপনি এই কাজ করাতে চান তাহলে সেটি ভিন্ন বিষয়। একে আমি নিরুৎসাহিত করছি না, কিন্তু অ্যাটলিস্ট ফ্যামিলির কেউ তো থাকুক, এভাবে যদি বাবার ইন্তেকাল হয়, বাবা তো ছেলেকে অসংখ্য জিনিস শিখিয়েছেন, কিন্তু শেখায়নি তো, নিজের জন্য কিছুই শেখায়নি। বাবা, যদি আমি আমার ইন্তেকাল হয়ে যাই, তাহলে তুমি কি এভাবে অপেক্ষা করতে থাকবে কখন দাফনকারী কখন গোসলকারী আসবে, কোনো ইসালে সোয়াবকারী আসবে, কেউ জানাজা পড়ানোর জন্য আসবে? কতই না ভালো হয় যদি আজ আপনারা নিজেদের মধ্যে পরামর্শ করে নেন। মাও শিখে নিন, মেয়েও শিখে নিন। এমন নয় তো যে মায়ের ইন্তেকাল আগে করবে, মেয়েও তো আগে ইন্তেকাল করতে পারে। এমন নয় যে বাবা আগে ইন্তেকাল করবে, ছেলেও আগে ইন্তেকাল করতে পারে। সবাই শিখুন, তবে সাধারণত ঘরের বড় সদস্যরাই আগে চলে যান। এটি আমি জেনারেল কথা বলছি। আমাদের এই পরামর্শ আপনারা কি করতে পারেন না ঘরের মধ্যে? আমি আমার ঘরে এই পরামর্শ করেছি, পার্সোনাল কথা বলছি, খুব পার্সোনাল কথা বলছি। আমি আমার ছেলেকেও বলে রেখেছি, আমার মেয়েকেও বলে রেখেছি যে মাইয়াতের গোসল দাফন কাফন সব কিছু শিখে রাখো, কোর্স করে নাও। বুঝেছেন, আমাদের এই পরামর্শ হয়েছিল আর সম্ভবত এসব কিছু হয়ে গিয়েছে, এখন আপনারাও করতে পারেন। পরামর্শ করুন নিজেদের মধ্যে, বাবা তুমি শিখে নাও, আমিও শিখে নিচ্ছি, কোনো প্রবলেম নেই। অনলাইন আছে, ফিজিক্যালও আছে, দাওয়াত ইসলামী বিনামূল্যে কোর্স করায়, এখনও পর্যন্ত হাজারো কোর্সেস সম্পূর্ণ হয়েছে। অর ইফ আই এম নট রং, যদি আমি ভুল না বলি, তাহলে লাখো আশিকানে রসুলকে দুনিয়াব্যাপী কাফন দাফন কোর্স করানো হয়েছে। এটি ইউনিক কোর্স, সাধারণ মানুষ এটি করার জন্য ইন্টারেস্ট দেখায় যেন তারা শিখতে পারে। নিয়ম অনুযায়ী এটি প্র্যাকটিক্যালও দেখানো হয়। তাই আজকের এই প্রোগ্রাম রিলেটেড বিষয় হওয়ায় আমি রিকোয়েস্ট করছি পুরো ফ্যামিলিকে, মা বাবাও শিখুন। দাওয়াত ইসলামী আপনাকে ফ্রি অফ কস্ট কোর্স করাচ্ছে, এমন তো না যে আমরা আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছি। টাকা দিয়ে করলেও এক প্রকার ফ্রি বলা যায় ভাই, এইসব শেখাবে কে? ফায়দা এটি হবে, যখন ঘরে কেউ মৃত্যুবরণ করবে, ইন্তেকাল করবে, তখন আপনার মাথায় প্রেশার থাকবে না, টেনশন থাকবে না যে এখন কি হবে, বেশি থেকে বেশি আপনাকে কি ব্যবস্থা করতে হবে। আপনি কারো সাথে যোগাযোগ করে গোসলের যে খাট থাকে, বক্স থাকে, এসব আপনাকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আদারওয়াইজ বাকিগুলো আপনি নিজেই ব্যবস্থা করতে পারবেন, কাফনের ব্যবস্থা করতে পারবেন, এর জন্য অন্যান্য যেসব জিনিস প্রয়োজন তা ব্যবস্থা করতে পারবেন। এগুলো ব্যবস্থা করে এরপর কিভাবে গোসল দিতে হবে, কিভাবে পানি ঢালতে হবে, এরপর কিভাবে আমাকে কাফন পরাতে হবে, কাফন পরানোর পর এরপর মাইয়াতকে কিভাবে ওই গোসলের যে খাট অথবা সেখানে যেটাই আছে সেখান থেকে উঠিয়ে কিভাবে অন্য জায়গাতে মাইয়াতকে রাখতে হবে, তার চেহারা কোন দিকে রাখতে হবে, অতঃপর মাইয়াতের চেহারা দেখানোর যে কার্যক্রম থাকে তার সিস্টেম কি হওয়া উচিত, ওইখানে দাঁড়িয়ে কি পড়া উচিত, কেননা ইসালে সওয়াব এটিও মাইয়াতের হকের মধ্যে অন্তর্ভুক্ত, তাই সেখানে কি পড়তে হবে, এসব কিছু করার পর আমি কিভাবে ওই মাইয়াতকে ঘর থেকে বের করতে হবে, কিভাবে কাঁধে নিয়ে হাঁটতে হবে, অতঃপর যেখানে জানাজা হবে ওই জায়গা পর্যন্ত আমাকে নিয়ে যেতে হবে, যে খাটিয়া থাকে আমাদের দেশের মসজিদে খাটিয়া থাকে তার মধ্যে শোয়ানোর পদ্ধতি, অতঃপর জানাজার নামাজ ছেলে যদি উপযুক্ত হয় তাহলে তো অনেক ভালো কথা, আর যদি সে চায় কোনো আলিম, কোনো সৈয়দ, কোনো পীর, কোনো নেককার পরহেজগার ব্যক্তি জানাজার নামাজ পড়াক, এটিও খুব ভালো কথা। এটিও আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, এমন পরিস্থিতিতে মানুষ যেন নিজের স্বার্থ দেখে, আমার মা অথবা আমার বাবার জানাজা সে পড়াবে যার ব্যাপারে আমার সুধারণা আছে, যে ওই ব্যক্তি আমার মা বাবার জন্য দোয়া করলে আল্লাহ তাআলা উনার ওসিলায় আমার মা বাবাকে ক্ষমা করে দিবেন। এরকম হয়, মানুষ নিজের ভাবনায় রাখে। তো যেমন আমি আমির আলে সুন্নতের ব্যাপারে অনেকের এই কথা শুনেছি যে তারা আমির আহলে সুন্নাতকে এই কথা বলে রেখেছেন, হুজুর রিকোয়েস্ট করে রেখেছেন আমাদের জানাজা আপনি পড়াবেন। এটি এক ধরনের, আমি আপনাদের সামনে একটি ভাবনা তুলে ধরার চেষ্টা করছি। তাই আমি আজ সকল মা বাবাদের অনুরোধ করছি, দাদা দাদি নানা নানি শুনে থাকলে তাদেরকেও আমি রিকোয়েস্ট করছি, আপনার ফ্যামিলিতে কাফন দাফন কোর্সকে আবশ্যক করুন, এর রিপোর্ট নিতে থাকুন যে কাফন দাফন কোর্স করেছে নাকি করেনি। এটি ইনশাল্লাহ আপনার অনেক, এভাবে বুঝুন যে এটি আপনি নিজের জন্য করছেন। আচ্ছা, এটি আখিরাতের ওই প্রস্তুতি যার প্ল্যানিং এখনই করতে হবে, এটি আপনি রু বের হওয়ার পর করতে পারবেন না, যাকে ওসিয়ত করতে চান তা বেঁচে থাকতে করতে হবে, এটি রু বের হওয়ার পর পারবেন না। কিছু বন্টন করতে চাইলে আপনি জীবিত আছেন তখনই আপনি করতে পারবেন, কিছু বিষয় অর্থাৎ এমন বিষয়গুলো নিয়ে ভাবুন, মৃত্যুর পর যেগুলো অবশ্যই দরকার ও প্রয়োজন হয় ইন্তেকালের পর। মানুষ বেঁচে থাকতে সেগুলোর প্রস্তুতি নেয় না, প্ল্যানিং তো আজই করতে হবে। ও হো হো হো, কীভাবে কথা বলবো ভাই, কখন কথা বলবেন, কারো ইন্তেকালের পর তার ইন্তেকালের কথা হবে নাকি? ইন্তেকালের কথা তো বেঁচে থাকতেই হবে।
ঠিক বলেছেন।
তো এটি একটি ইমোশনাল টপিক, অবশ্যই একটি হার্ট টাচিং টপিক নিঃসন্দেহে, কিন্তু রিয়েলিটি তো এটাই যে ভাই কাউকে তো আগে যেতে হবে। যদি মেয়ের মাইয়াত হয় তাহলে মায়ের প্রস্তুত থাকা উচিত, মায়ের মাইয়াত হলে মেয়ের প্রস্তুত থাকা উচিত, বাবার মাইয়াত হলে ছেলের প্রস্তুত থাকা উচিত, ছেলের মাইয়াত হলে তো বাবারও রেডি থাকা উচিত। আর বিশ্বাস করুন, যদি বাবার মাইয়াতকে ছেলে গোসল দেয়, সে অশ্রু দিয়ে গোসল দেবে, চোখ থেকে অশ্রু প্রবাহিত হবে, সে কান্না করতে থাকবে, প্রতিটি মুহূর্তে নিজের রবের কাছে দোয়া করবে। দেখুন, এটি সিম্পল বিষয়, বাহিরের মানুষের মাঝে তো এই সহানুভূতি থাকবে না যা একজন ছেলে তার বাবার প্রতি, ওই মাইয়াতের প্রতি সহানুভূতি থাকবে। সে যখন গোসল দিতে থাকবে তখন ভাবতে থাকবে, ভাই যখন হাত ধোয়াবে বলবে, এটি সেই হাত ছিল যা আমাকে ধরে হাঁটা শিখিয়েছিল। তো একটি অবস্থা তৈরি হবে, সহানুভূতি মনে পড়বে, উনার মহাব্বত মনে পড়বে, স্নেহশীলতা মনে পড়বে। যখন সকল স্নেহের কথা মনে পড়বে, ইয়া আল্লাহ, অন্ধকার কবরে আমার বাবার কি হবে, এখানে আমার বাবা সবার মাঝে থাকতেন, একা হয়ে গেলে আমার বাবা একা থাকতে পারতেন না, অন্ধকারের মধ্যে তিনি ঘাবড়ে যেতেন মওলা, এখন তো আমি কিছুক্ষণ পরে উনাকে কবরে নামাবো মওলা, আমার বাবার কি হবে। তো সে গোসল দিতে থাকবে, কাফন পড়াতে থাকবে, কাল যে নিজের বাবার জন্য পাঞ্জাবি পায়জামা বানিয়ে এনেছিল, আজ নিজের বাবার জন্য কাফন নিয়ে এসেছে, নিজের কথা মনে করবে যে আমার সাথেও এটিও হবে। তার ভেতর একটি বেদনার একটি অবস্থা তৈরি হবে, একটি কষ্ট থাকবে, একটি আবেগ থাকবে, যার মাধ্যমে সে নিজের রবের দরবারে দোয়া করতে থাকবে। আর সেই মুহূর্ত হবে যা হয়তো তার বাবার মাগফিরাত, গুনাহের কাফফারা আর মর্যাদা বৃদ্ধির ওসিলা হিসেবে গৃহীত হবে। এরকমও হয়ে থাকে, ছেলের কোনো আমল বাবা মা বাবার কাজে আসে। হযরত ঈসা আলাইহিসসালাম এক জায়গা দিয়ে যাচ্ছিলেন, তখন দেখলেন কবরে আজাব হচ্ছিল। কিছুদিন পর আবার যাচ্ছিলেন, সেখান থেকে আজাব উঠে গিয়েছিল। তিনি নিজের দরবারে আরজ করলেন, তখন আল্লাহ তাআলা কিছুটা এরকম বললেন, সে ছিল গুনাগার, কিন্তু মৃত্যুর পূর্বে তার পরিবারে এক সন্তান রেখে গিয়েছিল, আজ জমিনের উপর তার সন্তান বলেছে বিসমিল্লাহি রহমানির রহিম। তো হে ঈসা আলাইহিসসালাম, যার ছেলে আমাকে জমিনের উপর রহমান এবং রহিম বলেছে, আমি জমিনের ভেতর তার বাবাকে কিভাবে আজাব দেব, তাই না? এভাবে যদি তরুণ ছেলের যে কোনো সন্তানের যদি মাইয়াত হয় আর বাবা যদি তাকে গোসল কাফন এবং দাফন দেয়, তাহলে বলুন কি হবে? এভাবে ছেলে যদি বাবার জানাজা পড়ে,
আল্লাহুম্মা ইগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া আনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতা মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতা মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান।
এই দোয়া যখন সে পড়বে নিজের বাবার জানাজায় অথবা নিজের মায়ের জানাজায়, ওই সময় যখন সে ওই জানাজার নামাজ পড়তে থাকবে, দোয়া করবে, তার যে আবেগ হবে, তার যে কষ্ট হবে, তার যে জ্বালা থাকবে, আর তার মাঝে তার দোয়ার মধ্যে যে ব্যাকুলতা থাকবে, আল্লাহ তাআলা ব্যাকুল অন্তরের দোয়া কবুল করেন, কোরআনে আছে। তাই এটি আমার অনুরোধ, এর ব্যাপারে চিন্তা করুন, পুরো ফ্যামিলি চিন্তা করুন। এটি আমি অর্থাৎ দুনিয়া বানানোর জন্য নয়, কবর ও আখিরাত গোছানোর জন্য অনুরোধ করছি। আজ আমাদের বিষয় হচ্ছে মাইয়াত ও কবরস্থান, তো এর সম্পর্ক মৃত্যুর পর থেকেই। এই বিষয়গুলো যদি চিন্তা করা হয় আর আজ যদি এ ব্যাপারে আপনাদের ফাইনাল পরামর্শ হয়ে যায়, যদি সুসংবাদ প্রাপ্ত হয়, চলুন সুসংবাদ না, এটি ভালো খবর ভাই, আমার ছেলে আমার কাফন দাফনের জন্য প্রস্তুত আছে, ঠিক আছে, আমরা এটিকে এ ধরনের সুসংবাদ বলছি না। ভাবছেন ভাই উনি কি বলছেন, এক প্রকার অর্থাৎ হেয়ার আফটার প্রিপারেশন, আপনি এর নাম দিতে পারেন প্রিপারেশন ফর হেয়ার আফটার। ইনশাল্লাহ এটি খুব উত্তম হবে, অতঃপর এতে নেককার লোকদের অন্তর্ভুক্ত করুন, কাফন দাফনে নেককারদের অন্তর্ভুক্ত করুন। দোয়া পড়া হচ্ছে যা এর সুন্নত আদব রয়েছে, এর জন্য আমি আপনাদের সবাইকে একটি পরামর্শ দিব আর এর উপর আমল করবেন। আমার নগণ্য অনুরোধ, আমির আহলে সুন্নতের মাদানী ওয়াসিয়ত নামা রয়েছে, আমার পরে, আমার ওসিয়ত এটাই, আমার মৃত্যুর পর এ মাদানী ওসিয়তনামা অনুযায়ী আমার দাফন কাফন করা হবে। এর মধ্যে আমির আহলে সুন্নাহ যা কিছু লিখেছেন ব্যাস তা আপনার উপর ইমপ্লিমেন্ট হয়ে যাওয়া উচিত।
কিছু কল এনেছি, অতঃপর সামনে আগাচ্ছি। জি,
আপনার নিকট আরজ হচ্ছে, যখন আমরা মাইয়াতের গোসল দিতে যাই তখন লোকেরা দাঁড়িয়ে ভিড় করে, যখন তাদেরকে যেতে বলা হয় তখন অনেক লোক চলে যায়, কিন্তু এরপর কিছু লোক আছেন দাঁড়িয়ে থাকেন, তারা যেতে চায় না, বলে যে আমরা মাইয়াতের গোসল শিখব। অতঃপর যখন বলা হয় ঠিক আছে পানি ডালুন, আমাদেরকে একটু হেল্প করুন, অর্থাৎ মাইয়াতের ডান বাম কাত করার জন্য একটু সহযোগিতা করুন, এই সময় তারা হাত লাগায় না, আমি তো বলবো তখন তারা শুধুমাত্র তামাশা দেখার জন্য দাঁড়িয়ে থাকে, এছাড়া কথাও বলে, এ ব্যাপারে কিছু বলুন। আরেকটি বিষয় হচ্ছে, যখন জানাজার নামাজ সম্পূর্ণ হয় তখন কবরস্থানে কবরে লাশ নামানো হয়, তখন কিছু লোক থাকে যারা দুনিয়াবি কথাবার্তা বলে, এমনকি আমরা এটাও দেখি যে ঝগড়াঝাটিও হয়ে যায়, আর কবরের উপর বসে যাওয়া, দাঁড়িয়ে থাকা নিষেধ করা সত্ত্বেও তারা সরে না। আরেকটি বিষয় হচ্ছে, কবরস্থানে গিয়েও মানুষ গীবত সুকলকুরি রাজনৈতিক আলোচনা করতে থাকে, নিজের কবরের কথা স্মরণ করে না, এই জাতীয় কাজ করা কেমন, দিক নির্দেশনা প্রদান করুন।
আল্লাহ আল্লাহ আল্লাহ। আসলে যেহেতু মাইয়াতের গোসল নর্মালি আগে দেখা হয়নি হয়তো, আর আমাদের এখানে একটি পদ্ধতি আছে, পর্দা টাঙ্গিয়ে মাইয়াতের গোসল দেওয়া হয়, হওয়া তো এটাই দরকার, যেসব লোকদের প্রয়োজন তারা দাঁড়িয়ে থাকবে, আর যেসব লোকদের প্রয়োজন নেই তারা না দাঁড়ানো। কিন্তু হ্যাঁ, তারা যদি শেখার জন্য দেখতে চান তো কি বলবেন আপনি? যদি কেউ শিক্ষা গ্রহণের জন্য দেখতে চান, আমরা এটা কীভাবে বলবো সে তামাশা দেখছে? আচ্ছা, সে যদি হাত না লাগায়, ঠিক আছে, মানুষের অনেক সময় সাহস হয় না মাইয়াতের শরীরে হাত লাগানোর, তাই আমি এই বিষয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রত্যেকের ব্যাপারে আমরা এটা বলতে পারি না যে তামাশা দেখার জন্য দাঁড়িয়ে আছে, অনেক সময় সে ব্যাস দেখতেই থাকে, হতে পারে শিক্ষা গ্রহণ করছে অথবা মাইয়াতের গোসলের পদ্ধতি শিখছে, বোঝার চেষ্টা করছে, এটিও হতে পারে। আর কেউ এমনিতে অনর্থক দাঁড়াতে পারে না, কিছু না, ব্যাস এমনিই দেখতে থাকে। তবে এটা ঠিক, মাইয়াতের গোসল দেখার মাধ্যমে শিক্ষা গ্রহণের বিষয়টি তো বুঝে আসে যে একটি নিথর দেহ যা এখন এমনি পড়ে আছে, আর মাছি বসলেও তাড়াতে পারবে না, আর কাচিত হতে পারবে না। তো এক এক বিষয় মানুষ দেখে যেন শিক্ষা গ্রহণ করতে থাকে যে কাল আমিও এভাবে পড়ে থাকব আর আমার রুও বের হয়ে যাবে। বাকি রইলেও কবরস্থানের কথা, কবরস্থানের বিষয়টা এমন, ধর্মীয়ভাবে ঘাটতি যদি ধর্মীয় ভাব উপস্থিত থাকে তাহলে কবরস্থানের মানুষজন শিক্ষা গ্রহণ করতে থাকে। হাদিসে পাকে আছে, পূর্বে তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি, এখন অনুমতি দেওয়া হয়েছে, আর তা এজন্য যে এটি অন্তরকে নরম করে, আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। তো এটি কবরস্থান তো এমনিতেই আমাদের, ওই যে বলে না ফাইনাল এক ডেস্টিনেশন, এটি আমাদের একটি পোর্ট যেখানে আমাদের ল্যান্ড হতে হবে, নামতে হবে এখানে, তাই এখানে মানুষের দেখা উচিত, দাফন দেখা উচিত, একদিন আমাকেও নামতে হবে। আর মুসলমানের কবরকেও ইসলাম এবং দিনের হেফাজতের ব্যবস্থা করেছে, এটি হারাম যে মুসলমান মমিনের কবরে পা রাখা। তো এগুলো সব ইলমের কমতি, ইলম থেকে দূরে থাকার ফল। যদি এইসব নিয়ে নিয়মতান্ত্রিকভাবে আর কন্টিনিউয়াসলি যদি এই ব্যাপারে ডিসকাশন করা হয়, এই ব্যাপারে ওয়াজ নসিহত করা হয়, বয়ান করা হয়, তাহলে একটি বৃহৎ সংখ্যক মুসলমান ওই দিকে ফিরে আসবে। তখন মানুষ কথা বলে, ব্যবসার কথা বলে, ঝগড়া বিবাদ হয়ে থাকে, অনেক সময় রোদের কারণে আবার খনন পুনরায় করতে হয়, সামটাইম এমনও হয়ে যায়, তখন কিছুটা লং টাইম লেগে যায়, এরপর আবার এভাবে করো, ওইভাবে করো, এভাবে করো, জ্ঞান দেওয়ার মানুষেরও অভাব থাকে না। বাকি আছে লাহাদ, যা আপনি প্রশ্ন করেছেন, আল্লাহ সেই দিন নিয়ে আসুক, আমাদের এখানে লাহাদের প্রচলন শুরু হোক, এখানে কবর খনন করা হয়, আর লাহাদ
চিন্তা ভাবনাতেই রয়ে গেছে,
হ্যাঁ কথাবার্তাতেই রয়ে গেছে, আর এখন তো এমন হয়ে গেছে যে মাটির উপর শুয়ে দেয়াল বানিয়ে দেওয়া হয়, শরীয়ভাবে যার অনুমতি নেই, কেননা মাটি খনন করে মাইয়াতকে রাখতে হয়, মাটির উপর শুয়ে দেয়াল বানানো হয় না, এখন তো দেয়াল বানিয়ে দেয়া হয়, আর শরীয়ত এর জন্য অনুমতি দেয়নি।
একইভাবে মাইয়াতের যে হক বর্ণনা করা হয়েছে মৃত্যুর পর, তা হচ্ছে মুসলমান মাইয়াতের কবর খোলা, যে কবর বানানো আছে তাকে কি করা, খোলা, এটিও হারাম, একে বলা হয় নবশে কবর। আর এভাবে মুসলমানদের কবর খোলা এটিও হারাম, আর এটি এই জন্যই করা হয়েছে যেন তার যে রহস্য আছে তা যেন প্রকাশ না পায়। যেমন যদি তার কবর কোনো আজাব চলতে থাকে তাহলে সেটা যেন মানুষের সামনেও প্রকাশ না পায়। অর্থাৎ ইসলাম কি করেছে, মুসলমানকে লুকিয়ে রেখেছে গুনাহকে, যদি কোনো গুনাহ থাকে তাও যেন গোপন থাকে। এক তো এই বিষয়, আরও একটি খুবই উদ্বেগজনক বিষয় আছে, তা হচ্ছে আমাকে কেউ ছবি দেখিয়েছে আর ছবি দেখানোর পাশাপাশি মসজিদে কেউ একজন আমার সাথে একটি কথাও বলেছিল। তো যে ছবি দেখিয়েছিল তা কি ছিল, একটি কবর, তার উপর দুটি ফলক ছিল, এর মধ্যে একটি ছিল শাশুড়ির আর দ্বিতীয়টি ছিল পুত্রবধূর। একটি কবরের উপর দুটি ফলক লাগানো ছিল। তো এখান থেকে যিনি গিয়েছিলেন, অর্থাৎ এভাবে বলতে পারেন যারা ফাতিহা পড়ার জন্য তাদের সাথে গিয়েছিলেন, তিনি জিজ্ঞেস করলেন, ভাই আপনি দুটি ফলক এখানে লাগিয়ে রেখেছেন, আমার বুঝে আসেনি। সে বলল, সর্বপ্রথম আমার মায়ের ইন্তেকাল হয়েছিল, অতঃপর স্ত্রী ইন্তেকাল হয়েছিল, তখন আমরা কি করলাম, আগে শাশুড়ির কবর ছিল, এখন ওই কবর খুলে তার মধ্যে কি করলাম, পুত্রবধূকেও তার মধ্যে দাফন করে দিলাম। এখন এই উভয়ের ফলকেই এখানে লাগানো আছে। আচ্ছা, তখন উনি বুঝালেন, উনি বললেন, আপনারা এটা কি করেছেন, এখন একটি কবর যদি কয়েকজন মারা যায় সবাইকে কি দাফন করবেন? অর্থাৎ বিষয়টি নিয়ে আপনি একটিবার চিন্তা করুন যে
সংমিশ্রণ হয়ে গেল না,
পুনঃখনন তো হলোই, আর কত বড় মূর্খতা, আল্লাহ করিম এর থেকে হেফাজত করুক,
আমিন।
তো ইসলামের উপর উৎসর্গ হন, এতে এই বিধান রাখা আছে যে না তো কারো কবরের উপর পা রাখতে পারবে। আল্লাহ পাক আমাদের আমল করার সৌভাগ্য দান করুক, কবরের উপর পা রাখা থেকেও বাঁচা উচিত। কল নিয়ে নিচ্ছি।
আমার নাম মোহাম্মদ হাসনান আত্তারি, আমি মাদিনাতুল আউলিয়া চট্টগ্রাম থেকে বলছি। নিগরানের সুরার নিকট আমার আরজ হচ্ছে, কিছু লোক মাইয়াতকে দাফন করে আসে, অতঃপর কিছুদিন নিয়মিত জিয়ারতে যাই, মাসখানেক চলতে থাকে, অতঃপর মাইয়াতকে একদম ভুলে যাই, এরপর অনেক বছর চলে যাই, তখন বছরে শুধু একবার জিয়ারতে যাই অথবা ঈদের সময় জিয়ারতে যাই।
বাবা, এর মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে, এটি আমাদের জন্য শিক্ষা, যাদের জন্য জীবন কোরবান করে দেই আমরা, আর যাদেরকে ছাড়া আমাদের বাঁচা মুশকিল হয়ে যায় আমাদের মৃত্যুর পর, অনেকে আছেন তারা হয়তো আমাদেরকে স্মরণও করে না। এই বিষয়টিতে আমি তো এর মধ্যে বড় নসিহত দেখতে পাই, কিভাবে মানুষ মৃতদের ভুলে যায়, কবরস্থান ভুলে যায়। শুরুতে মায়ের বাবার কবরে রেগুলার যাবে, কন্টিনিউ, ধীরে ধীরে, আস্তে 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 যাওয়া কমবে, শুধু জুমার দিন যেতে থাকবে, অতঃপর বছরে একবার, তো এভাবে হতে থাকে। এটি তো এখন আল্লাহর শুকরিয়া যে এমন এক শ্রেণীর সাথে যুক্ত আছে যারা সুন্দরভাবে শবে বরাত পালনের ব্যবস্থা করেন, তখন আমাদের কবরস্থানে যাওয়া হয়। আমাদের ঈদের দিন, যেমন এখন ঈদ আসছে, ঈদের দিনও কবরস্থানে যাওয়া হয় মরহুমদের নিকট, ইসালে সাওয়াবের জন্য যায়, পড়ে, ভালো কাজ এটি, কিন্তু ভুলে যায়। এই কথার সাথে আমিও একমত পোষণ করছি, এরকম হওয়া উচিত নয়, বরং মা বাবার হকের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে যে মা বাবার কবরে প্রতি জুমায় উপস্থিত হওয়া আর সেখানে অবস্থান করা, আর অবস্থান করে কমপক্ষে একবার সূরা ইয়াসিন পাঠ করা। তো ইনশাল্লাহ তার জন্য মাগফিরাতের সুসংবাদ রয়েছে তাদের জন্য, আর মা বাবাও শান্তি পাবে। এটি মনে রাখবেন যে মাইয়াতের দুনিয়াতে যার প্রতি যত বেশি মহাব্বত আগ্রহ থাকত, সে যদি কবরের কাছে যায় তাহলে তার আগমনে মাইয়াত অধিক আনন্দিত হন। অনেক সময় ঘরে এমন কোনো সদস্য থাকেন, নারীরা তো কবরস্থানে যাবে না, আমি তো পুরুষদেরই কথা বলছি, ফ্যামিলির মধ্যে এমন সদস্য থাকে যে মাইয়াতের অধিক প্রিয় ছিল, যখন সে কবরস্থানের পাশে উপস্থিত হবে তবে সেখানে যেন কোনো মমিনের কবরের উপর পা না পড়ে, অন্যথায় আপনি দূর থেকে ফাতিহা পড়ে নিন। এই মাসালা মনে রাখবেন। যদি আপনার মনে হয় যে আমি যদি আমার মা, আম্মুর, আব্বুর, অমুক আত্মীয়ের কবরের পাশে যাই আর ওখান পর্যন্ত যেতে আমাকে ওই সকল মমিনের কবরের উপরে পা রেখে হাঁটতে হবে, তখন আপনার জন্য যাওয়া জায়েজ হবে না। এছাড়াও যদি আপনার জানা থাকে এখানে আগে কবর ছিল আর এখন তা ভেঙে হাঁটার জন্য রাস্তা বানানো হয়েছে, তাহলে এর উপরও হাঁটা না জায়েজ। এটি মমিনের কবরের ওই সম্মান আমাদের দিন, আমাদের ইসলাম দিয়েছে, আমাদেরকে আমাদের ইসলাম ও আমাদের দিনের উপর গর্ব করা উচিত। আমার জীবিত অবস্থায়ও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শুনুন, মুমিনের জন্য অপর মুমিনের হারাম প্রাণ, সম্মান এবং সম্পদ। আল্লাহর প্রিয় হবে আমাদের প্রাণ, আমাদের সম্মান এবং আমাদের সম্পদ, এই তিনটিকে হারাম করেছেন। আরও অসংখ্য হাদিসসমূহ বিভিন্ন বিষয়ে পাওয়া যায় মুমিনের নিজ সম্মানের বিষয় জড়িত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।